You're with SBS Radio. Find more great stories in your language at sbs.com.au.
প্রিয় বন্ধুরা, এখন আমরা কথা বলছি ডক্টর ফিরোজ আলমের সঙ্গে। ডক্টর ফিরোজ আলম অস্ট্রেলিয়ার RMIT বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ অ্যারোস্পেস মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে কর্মরত। আজ আমরা তার সঙ্গে কথা বলব মূলত বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে। ডক্টর ফিরোজ আলম, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
বাংলাদেশে বর্তমানে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে?
এটা অত্যন্ত চমৎকার কোশ্চেন করেছেন। বর্তমানে বাংলাদেশে ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে প্রায় 17,000 মেগাওয়াট, তার ভিতরে হাইয়েস্ট প্রোডাকশন হয়েছে 11,000 মেগাওয়াটের কিছু বেশি। এছাড়া বাংলাদেশ 1,160 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করেন, আর আমাদের কিছু ক্যাপটিভ পাওয়ার ক্যাপাসিটি আছে প্রায় 2,000-এর মতো। এটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো, তারা যেহেতু কন্টিনিউয়াস পাওয়ার পাচ্ছে না ন্যাশনাল গ্রিড থেকে, এই জন্য তাদের প্রোডাকশনকে কন্টিনিউ করার জন্য, রাখার জন্য তারা কিছু নিজস্ব পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি আছে। এই জেনারেশন ক্যাপাসিটিটা গ্রিডল্যান্ডের সঙ্গে কানেক্টেড না।
সাউথ এশিয়ার সঙ্গে বাংলাদেশের এই বিদ্যুৎ পরিস্থিতির আপনি কিরকম তুলনা করবেন?
একটু সংক্ষেপে যদি বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হচ্ছে পৃথিবীর থার্ড লার্জেস্ট পাওয়ার জেনারেশন ইনস্টল ক্যাপাসিটি। ভারতের বর্তমান পাওয়ার উৎপাদন ক্যাপাসিটি হচ্ছে প্রায় 3,45,000, আর আমাদের বাংলাদেশ তো একটু আগেই শুনলেন 17,000 মেগাওয়াট, পাকিস্তানে হচ্ছে প্রায় 30,000 মেগাওয়াট, আর নেপালের 1,000 মেগাওয়াট পুরোটাই প্রায় জলবিদ্যুৎ, ভুটানের প্রায় 2,000 মেগাওয়াট পুরোটাই প্রায় জলবিদ্যুৎ, মালদ্বীপের 300 মেগাওয়াট, আফগানিস্তানের 1,000 মেগাওয়াটের একটু। এটা হচ্ছে আমাদের বর্তমানে সাউথ এশিয়ার পাওয়ার উৎপাদনের একটা।
বাংলাদেশে পাওয়ার জেনারেশনে কিরকম সমস্যা হচ্ছে?
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের একটা মৌলিক সমস্যা হচ্ছে যে আমাদের প্রাথমিক এনার্জির অপর্যাপ্ততা বা ল্যাকিং। এছাড়া আরেকটা অন্যতম সমস্যা হচ্ছে যে শর্ট টেকনিক্যালি স্কিল্ড ম্যান পাওয়ারের অত্যন্ত বড় সমস্যা, খুবই কম লোক আছে এরিয়াতে। এছাড়া আরেকটা হচ্ছে যে ইনসাফিসিয়েন্ট পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম বা লাইন। এছাড়া পুয়ার ম্যানেজমেন্ট ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, this mainly for human management. These are the main constraints for power generation in Bangladesh.
বাংলাদেশে ব্যবহৃত প্রাইমারি এনার্জি এগুলো কি সাস্টেইনেবল বা টেকসই?
এটা আসলে টেকসই না। খুব চমৎকার কোশ্চেন করেছেন। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে বর্তমানে যে পাওয়ার উৎপাদন হচ্ছে তার প্রায় শতকরা 60% তৈরি হচ্ছে আমাদের নিজস্ব প্রাকৃতিক গ্যাস দিয়ে। এছাড়া বাকি 35% প্রায় হচ্ছে আমদানিকৃত তরল ফ্লুইড লিকুইড ফুয়েল দিয়ে। যেহেতু 35% লিকুইড ফুয়েল, যেটা প্রায় আপনার একই সমান কোলের প্রায় বা কয়লার সমান পরিবেশ দূষণ করে প্রায়, এটা খুবই সম্ভব না। আপনার অনেকদিন ধরে এটাকে এভাবে দেখা যে কারণ এটা ইম্পোর্ট বিল উপরে চাপ পড়বে। বাংলাদেশে যেহেতু এখন প্রায় 1/3 মানি চলে যাচ্ছে আপনার জ্বালানি আমদানি করতে, আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের নিজস্ব গ্যাসও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। নতুন কোনো গ্যাস ফিল আবিষ্কার না হলে আগামী 30 বছরের ভিতরে আমাদের গ্যাস প্রায় ফুললি ডিপ্লেটেড হয়ে যাবে। সুতরাং আমরা যদি এই ফসিল ফুয়েলের উপরে ডিপেন্ডেবল পুরোটাই হই, তাহলে কিন্তু আমাদের এটা টেকসই হবে না। আর আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে সাধারণত গ্যাস দ্বারা আমাদের এখন যে পাওয়ার প্ল্যান্টগুলো চলছে, এটাকে অলমোস্ট লাইক এ বেস পাওয়ার প্ল্যান্ট। পৃথিবীর অন্যান্য দেশে ডেভেলপ কান্ট্রিগুলোতে গ্যাস দ্বারা যে পাওয়ার প্ল্যান্টগুলো চলছে সেটা হচ্ছে পিকিং পাওয়ার প্ল্যান্ট। অন্যান্য দেশে কোল দ্বারা যে পাওয়ার প্ল্যান্টগুলো চলছে সেটাই হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমাদের অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, আমাদের অস্ট্রেলিয়ার সব বেস পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কোল ফায়ার্ড, নট গ্যাস ফায়ার। গ্যাস হচ্ছে মেনলি পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য। এই জন্য আমরা যদি এভাবে বর্তমানে বাংলাদেশে কন্টিনিউ করি, তাহলে আমাদের নিজস্ব গ্যাস সিস্টেম শেষ হয়ে যাবে যদি আমরা নতুন কোনো গ্যাস আর আবিষ্কার করতে না পারি। আর তাছাড়া ইম্পোর্টেড ফুয়েলের উপরে ডিপেন্ড করে যদি আমরা চলি, তাহলে আমাদের ইম্পোর্ট বিল বাড়বে, প্লাস আপনার এমিশন বাড়বে। সুতরাং এটা কোনোভাবেই কন্টিনিউ করা সম্ভব হবে না।
এক্ষেত্রে আমরা কি নবায়নযোগ্য জ্বালানির খোঁজ করতে পারি না? বাংলাদেশের ক্ষেত্রে সম্ভাবনা কতটুকু?
বাংলাদেশের জন্য একটু সমস্যা আছে, কারণ আমাদের জিও মরফোলজিক্যাল যে কন্ডিশন বাংলাদেশে, সেটা আসলে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য খুবই সুইটেবল না। ধরুন আমাদের যেহেতু বাংলাদেশ হলো ডেল্টিক ল্যান্ড, যার কারণে আমাদের মাত্র জলবিদ্যুৎ যে ক্যাপাসিটি আমাদের আছে, আর সেটা 400 বা 500 মেগাওয়াট ম্যাক্সিমাম আমরা করতে পারি। সুতরাং দেখছেন যে জলবিদ্যুৎ দ্বারা আমাদের সমস্ত পাওয়ার উৎপাদন সম্ভব না, যদিও এটাকে কমপ্লিমেন্ট করা সম্ভব। আর যদি আমরা দেখি যে সোলার পাওয়ার, সেটাও কিন্তু সৌরবিদ্যুৎ, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জ, যেহেতু আমাদের ফার্মিং ল্যান্ড প্রতি ইঞ্চি ল্যান্ড বাংলাদেশে ইউজ ব্যবহার করা হচ্ছে। সুতরাং এটাকে আমাদের মেন স্ট্রিম বিদ্যুৎ উৎপাদন করা হয়তো সম্ভব হবে না। যদিও সোলার বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ এটা খুবই ইউজফুল হচ্ছে আমাদের যে রিমোট আইল্যান্ডগুলো আছে, আইসোলেটেড আইল্যান্ড আছে, যারা ন্যাশনাল গ্রিড ল্যান্ডের সঙ্গে যুক্ত নয়, তাদের জন্য করা এটা দরকার বা সম্ভব ওখানে। এবার আসি আমি একটা ইম্পর্টেন্ট এরিয়াতে, বায়ুবিদ্যুৎ। বাংলাদেশে বায়ুবিদ্যুতের সম্ভাবনা প্রচুর থাকতে পারে, তবে এটা সঠিকভাবে বলার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে কম্প্রিহেন্সিভ উইন্ড রিসোর্সেস ম্যাপিং, যেটা আমাদের বাংলাদেশে কখনই হয়নি। আমাদের 724 কিলোমিটার কোস্টাল এরিয়া, আমরা এখন পর্যন্ত প্রতি 10 কিলোমিটার পরপর বা 50 কিলোমিটার পরপর কি ধরনের বায়ু গতি বিভিন্ন উচ্চতা আছে এটা আমরা এখনো জানি না। যদি আমি একটা উদাহরণ দিই, আমাদের অস্ট্রেলিয়াতে এই উইন্ড রিসোর্সেস ম্যাপিংটা হয়েছিল প্রায় 1960s দিকে। আমাদের পুরো কোস্টাল এরিয়া এই উইন্ড রিসোর্সেস ম্যাপিংটা হয়েছে এবং বিভিন্ন উচ্চতায়। অনেকেই হয়তো মনে করে যে উইন্ড রিসোর্সেস ম্যাপিংটা দরকার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু আসলে কিন্তু এটা না। এটা মেন হচ্ছে যে একটা দেশের কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট করার জন্য এটা খুবই প্রয়োজন। যে এরিয়াগুলোতে উইন্ডের ডাইরেকশন, উইন্ডের গতি বেশি, সেখানে রিইনফোর্সমেন্ট, কনস্ট্রাকশন রিইনফোর্সমেন্ট যে সিস্টেমটা একটু বেটার করে ধরা দরকার। ধরুন আমাদের অস্ট্রেলিয়াতে কুইন্সল্যান্ডের বাড়িঘর তৈরির যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আমাদের সাউদার্ন এরিয়াতে লাইক ভিক্টোরিয়াতে অথবা সাউথ অস্ট্রেলিয়াতে অথবা তাসমানিয়াতে কিন্তু না। আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এই উইন্ড রিসোর্স ম্যাপিংটা, সেটা হচ্ছে যে উচ্চ বিল্ডিং তৈরি করার জন্য। আমাদের বাংলাদেশ যেহেতু স্মল কান্ট্রি, আমাদের ডেভেলপমেন্টটা হবে ভার্টিক্যালি আপ, এই জন্য আমাদের এই হাইরাইজ বিল্ডিং এর জন্য উইন্ড রিসোর্স ম্যাপিংটা একান্তই দরকার। না হলে আমাদের প্রচুর রিসোর্স নষ্ট হবে অথবা আমরা রিসোর্স কম ইউজ করবো, রিইনফোর্স কম করবো, যেটা খুবই ভালনারেবল টু সাইক্লোন।
আচ্ছা, জলবিদ্যুতের ক্ষেত্রে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান ও চীন, এই দেশগুলো কি সমন্বিতভাবে কোনো উদ্যোগ নিতে পারে?
এটা একটা চমৎকার কোশ্চেন করেছেন। আমি যদি আপনাদের একটু সংক্ষেপে বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান, তারা জলবিদ্যুৎ ব্যবহার করছে। ভুটানের প্রচুর ক্যাপাসিটি, প্রায় 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে। নেপালের প্রায় 42,000 মেগাওয়াট, ভারত তার প্রায় 65% তার নিজস্ব ইনস্টল ক্যাপাসিটি ইউজ করছে। কিন্তু সমস্যা হচ্ছে কি যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান যে জলবিদ্যুৎ, যে জলটা ইউজ করে বা পানিটা ইউজ করে, এটা হচ্ছে যে আমাদের দুটো মেন রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম যেটাকে বাংলাদেশের যমুনা নদী বলা হয় এবং ভারতে যেটা গঙ্গা নদী, বাংলাদেশের পদ্মা নদী বলা হয়। এই রিভার সিস্টেমের উপরে যদি আমরা কোনো বিদ্যুৎ উৎপাদন করি তাহলে প্রচুর ড্যাম তৈরি করতে হবে। সুতরাং সেই ড্যামের ফলে বায়োডাইভার্সিটি, ওয়াটার রিসোর্সেস ইউজেস প্যাটার্ন একটু পরিবর্তন হবে। আর বাংলাদেশ যেহেতু ডাউন স্ট্রিম, এটার জন্য বাংলাদেশের এবং ভারতও ডাউন স্ট্রিম, ভারতেরও ক্ষতি হতে পারে। সুতরাং যেটা করতে হবে, এই বাংলাদেশ এবং ভারত, এই দুই দেশ, ভারত, ভুটান এবং নেপালের সঙ্গে মিলে যদি এই বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনভেস্ট করে, বিনিয়োগ করে, তাহলে দেখা যাবে কি যে তারা শুধু বিদ্যুৎই পাচ্ছে না, একইভাবে এই ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট কমিটিতে থেকে তারা এই যে আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমের যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করার ফলে বা ড্যাম তৈরি করার ফলে যে বায়োডাইভার্সিটির উপরে একটা ইম্প্যাক্ট হবে বা এনভায়রনমেন্টের উপরে ইম্প্যাক্ট হবে, এটা তারা মিনিমাইজ করতে পারবে। এই জন্য আমি বলি যে বাংলাদেশ যদি বিদ্যুতের প্রয়োজন নাও হয়, তাহলেও কিন্তু বাংলাদেশের জন্য একান্তই দরকার যে ভুটান এবং নেপালে যে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টগুলো হবে, জলবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টগুলো, সেখানে ইনভেস্টমেন্ট করা।
ডক্টর ফিরোজ আলম, SBS বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ। sbs.com.au